প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত 2020 সালের ব্যয় বরাদ্দ পরিকল্পনা, এটাই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। শুরু করছি হ্যালো ওয়াশিংটনে সকলকে শুভেচ্ছা জানিয়ে, বিশেষ করে বাংলাদেশের শ্রোতা দর্শকদেরকে স্বাধীনতার মাস মার্চের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতাদের প্যানেলে রয়েছেন নিউ ইয়র্ক থেকে গবেষক, গ্রন্থকার, টক শো বিশ্লেষক, অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান, টেক্সাস এএনএম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ডক্টর মেহনাজ মোমেন এবং নিউ ইয়র্কে বসবাসকারী সাংবাদিক ভাষ্যকার মইনুদ্দিন নাসের। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন, দয়া করে উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। ভালো কথা, অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোন দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি, প্রথমেই যাচ্ছি প্যানেল অতিথি বক্তাদের প্রারম্ভিক মন্তব্যের জন্য তাদের কাছে। ডক্টর সেলিম জাহান,
ধন্যবাদ সরকার কবিরুদ্দিন। আমার মনে হয় যে বর্তমানে যে বাজেটটি পেশ করা হলো, তাই সেখানে লক্ষ্য করলে দেখা যাবে যে মূলত দরিদ্র মানুষের যে খাতগুলো থেকে তারা সুবিধে পেতে পারে সেইগুলোতে কিন্তু নানান ভাবে ছাট করা হয়েছে। সেটা যেমন খাদ্য টিকেটের ক্ষেত্রে ছাট করা হয়েছে, আমরা মেডিকেয়ার বা মেডিকেডের কথা জানি, সেখানে ছাট করা হয়েছে। কিন্তু অন্যদিকে দেশ রক্ষা খাত কিংবা অভিবাসনের জন্য যে বাস্তবায়ন, তার যে নিয়ম কানুন এবং অন্যান্য বিষয়গুলো আছে, সেখানে কিন্তু বরাদ্দ করা হয়েছে। সুতরাং একটা বিভাজন আমরা সবসময় লক্ষ্য করছি যে সাধারণত সামাজিক খাত যেগুলো আছে, দরিদ্র মানুষের খাত যেগুলো আছে, দরিদ্র অভিমুখীন যে খাত আছে, সেখানে কিন্তু ছাট হয়েছে। অন্যদিকে দেশ রক্ষা কিংবা সামরিক ব্যয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যে বরাদ্দ সেটা বেড়েছে।
জি ডক্টর মেহনাজ মোমেন।
হ্যাঁ, আমি ডক্টর সেলিম জাহানের সাথে সম্পূর্ণ একমত। এখানে যে সেফটি নেট যেগুলো থাকে, যেগুলোতে সাধারণত দরিদ্র মানুষ, বয়স্ক মানুষ, যাদের জন্য এই সেফটি নেট গুলো খুবই জরুরি হয়, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, সেইসব তো ছাট হয়েছে। প্লাস আপনি দেখতে পারবেন ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন, হাউজিং, অ্যাগ্রিকালচার, এইসব জায়গায় বিপুল পরিমাণে টাকা বরাদ্দ কমানো হচ্ছে। আর একটা জায়গাতে যেখানে টাকা যেটুকু চাহিদা তার থেকেও বেশি দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ডিফেন্সে। কাজে এই বাজেট গত বাজেটের মতোই এটা একটা, এই বাজেট কিছু সংখ্যক মানুষের জন্য খুবই আপনার সুবিধাজনক বাজেট, কিন্তু বেশিরভাগ মানুষের জন্য, বিশেষ করে দরিদ্র মানুষের জন্য এই বাজেটটা খুবই একটা ভীতিজনক বাজেট।
জি মইনুদ্দিন নাসের, বিস্তারিত আলোচনায় খাতওয়ারি ভাবে বা বিশেষ প্রশ্ন কেন্দ্রিক আলোচনায় যাবার আগে আপনি কি প্রারম্ভিক মন্তব্যে যোগ করবেন কিছু?
আমাদের প্রতিজন যিনি যারা বলেছেন তারা ঠিকই বলেছেন, এবং আপনার প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রস্তাবিত যে বাজেট, সে বাজেটে বিশেষ করে শিক্ষা খাত, তারপরে আপনার পরিবেশ খাত সবচেয়ে বেশি এফেক্টেড হবে, এবং ইউএসআইডি বিদেশে যে সাহায্য সহযোগিতা ছিল তারা সেখানে প্রায় 24% কাট হয়ে আছে, ট্রান্সপোর্টেশনে কাট হয়ে আছে, এবং মানে যারা দরিদ্র মেহনতি মানুষ, মেডিকেয়ার থেকে আপনার নিয়ে আগামী 10 বছরে নিয়ে নেওয়া হবে $845 বিলিয়ন, তারপর মেডিকেড থেকে নিয়ে যাওয়া হবে প্রায় $241 বিলিয়ন। এইভাবে যদি আপনার ই করা হয় তাহলে তো এই যে সোশ্যাল সেফটি নেট না, এবং দরিদ্র না, এবং যারা মধ্যবিত্ত শ্রেণী, অনেক 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 বেশি এফেক্টেড হবে। আর আমি শুধু শুরু করলাম, বিস্তারিত পরে বলবো।
জি অবশ্যই। আচ্ছা, এই যে সীমান্ত প্রাচীর বাবদে তহবিলের জন্য বলা হচ্ছে ট্রাম্প প্রশাসনের তৃতীয় বর্ষে সামনের মাসগুলোতে, এবং এই তহবিল বরাদ্দের জন্য প্রায় 860,000 দেওয়াল নির্মাণের জন্য প্রায় $860,000 বরাদ্দের জন্য বলা হয়েছে। ডক্টর মোমেন মন্তব্য করবেন?
আমি এটা নিয়ে আর নতুন কি বলবো, আপনাদের প্রোগ্রামে ধরেন বারবার আসছি, আমি টেক্সাসে থাকি এবং আমি একটা বর্ডার টাউনে থাকি, এবং টেক্সাসের বেশিরভাগ বর্ডারটা হচ্ছে রিও ব্রাভো নদীকে, নদী একপাশে মেক্সিকো একপাশে টেক্সাস।
জি জি, আপনি এর আগে আমাদের অনুষ্ঠানে কথা বলেছিলেন একবার। জি
হ্যাঁ, সেখানে দেয়াল তোলা আপনার প্রাকৃতিক ভাবে এটা 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 খুবই একটা কঠিন জিনিস, কারণ প্রকৃতি ওখানে একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছে। ওখানে আপনার যদি দেয়াল তুলতে হয় তাহলে যে নদী যেখানে দুটা দেশই যে নদীতে অ্যাক্সেস আছে, তাহলে আমেরিকাকে সে অ্যাক্সেস ছেড়ে দিতে হবে। কাজে এটা কিভাবে যে ফিজিবল হবে এটা সত্যি আমি র্যাশনালি আমি এটা এটা বোঝার বাইরে। আর প্লাস আপনার এই দেয়ালের তো কোনো কার্যকারিতাই নেই, এই দেয়াল দিয়ে যে এসব জায়গায় কিন্তু আমাদের 2000 যে মাইলের সীমান্ত আছে মেক্সিকো এবং আমেরিকার মধ্যে, তার মধ্যে 700 মাইলে আপনার অলরেডি দেয়াল আছে কোনো না কোনো ভাবে, ঠিক দেয়াল হোক যেভাবেই তাকে আমরা নামকরণ করি, কাজে সেটা দিয়ে কিন্তু ঠিক নিয়ন্ত্রণ হয়নি এই যে মানুষরা মেক্সিকো থেকে অথবা শুধু মেক্সিকো থেকে না অন্য ল্যাটিন আমেরিকান দেশগুলো থেকে আসছে, কাজে এই দেয়ালের কোনো কার্যকারিতাই নেই। আর যেখানে আপনার হাউস ট্রাম্পের দাবিকে এই দেয়ালের জন্য যে অর্থ বরাদ্দের দাবিকে বারবার বলছেন যে তারা এখানে কোনো অর্থ দিতে রাজি নয়, সেখানে বারবার সেই দাবি মানে বেড়েই যাচ্ছে। মানে এই ধরনের নেগোসিয়েশন আমরা আসলে কোনোদিন বাস্তবে কোন রাজনৈতিক অঙ্গনে কোনো সিরিয়াস ব্যাপারে আমরা এই ধরনের কোনোদিন কোনো নেগোসিয়েশন আমরা দেখিনি। এটারও যে ফলশ্রুতি কি হবে সেটা আমিও মানে আমার পক্ষে একদমই বলা সম্ভব না।
জি, আমরা জানি, আমরা সবাই জানি যে ট্রাম্প প্রশাসনের হোয়াইট হাউসে অধিষ্ঠানের তৃতীয় বর্ষ চলছে এখন। এই যে সীমান্ত প্রাচীর বাবদে তহবিলের জন্য বলা হচ্ছে আবার নতুন করে, এতে করে ট্রাম্প প্রশাসনের এই তৃতীয় বর্ষে সামনের মাসগুলোতে কংগ্রেস আইন প্রণেতাদের সঙ্গে ট্রাম্পের নতুন দফায় দ্বন্দ্ব বিরোধের সূচনা আবার হতে চলেছে বলে অনেকে মনে করছেন, বিশেষ করে ফেডারেল কর্মীরা এরকমের একটা আশঙ্কা করছেন। ডক্টর সেলিম জাহান,
আমার মনে হয় যে আশঙ্কাটি সত্য, কারণ ডক্টর মোমেন যেটা বললেন সেটা সূত্র ধরে বলি যে তিনটে ব্যাপারে একটু দেখা দরকার। বর্তমান বিশ্বে আমরা জানি যে পুঁজির আদান প্রদান চলছে, পুঁজি চলাচল করছে, প্রযুক্তি চলাচল করছে, সেখানে মানুষের আগমন এবং মানুষের যাতায়াতের উপরে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার কথা এই বিশ্বে বিশেষত এই বৈশ্বায়নের যুগে নিতান্তই হাস্যকর। দেয়াল তুলে মানুষকে আটকানোর এই প্রচেষ্টার কথা এটা আমরা 16 শতাব্দীতে শুনেছি, তারও আগে শুনেছি চীনের দেয়ালের ক্ষেত্রে, কিন্তু এই 21 শতাব্দীতে এটা শুনতে হবে এটা আশা করা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে মেক্সিকোর লোকজনকে আসতে বাধা দেওয়া হচ্ছে, কেন দেওয়া হবে? আমরা প্রত্যেকেই জানি যে আমেরিকার বিশেষত কৃষি খাতে মেক্সিকোর যারা শ্রমিক তাদের একটা বিরাট ভূমিকা আছে, এবং তারা যদি এই কৃষি খাতে নিয়োজিত না হয় তাহলে পরে কিন্তু সেখানে শ্রমিক পাওয়া যাবে না। সুতরাং দুটো দেশেরই পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে এই যে আগমন, এই যে নিয়োজন, এটার একটা বিরাট ভূমিকা আছে, সেখানে তাদেরকে আটকানোর যুক্তিটা আমি ঠিক বুঝতে পারছি না। আর তৃতীয় কথা হচ্ছে যে এটা নিয়ে আপনি যেটা বলেছেন যে এটা নিয়ে আবার একটা দ্বন্দ্ব শুরু হতে পারে কংগ্রেসের সঙ্গে হোয়াইট হাউসের, এবং সেই দ্বন্দ্ব যদি শুরু হয় তাহলে পরে আবার একটা অর্থনৈতিক এবং সামাজিক অনিশ্চয়তার দিকে আমরা যেতে পারি। আমরা সেটা গত বড়দিনের ছুটির সময় লক্ষ্য করেছি, এবং বারবার যদি সরকারের মধ্যে এই বিশেষত হোয়াইট হাউস এবং কংগ্রেসের মধ্যে এই দ্বন্দ্বটি দেখা দেয় তাহলে নিশ্চিতভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং এই যে অর্থনৈতিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো ব্যাহত হবে, মানুষের দুর্ভোগ এবং কষ্টের কথা না হয় বাদই দিলাম।
জি, ডক্টর সেলিম জাহানের মতো আপনিও মঈনুদ্দিন নাসের দীর্ঘদিন নিউ ইয়র্কে বসবাস করছেন, আপনি দেখেছেন যে ফেডারেল কর্মীদের মধ্যে অনেক বাংলাদেশি আমেরিকানও রয়েছেন যারা কিন্তু ইতিমধ্যেই এই শাটডাউনের কবলে পড়ে ভোগান্তি সয়েছেন। তো আবার একটা শাটডাউন বা ওই রকম একটা পরিস্থিতি, ওই রকম একটা বিরোধপূর্ণ অবস্থা খাড়া হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন, যেটা নিয়ে ডক্টর সেলিম জাহান কথা বলছিলেন। আপনার ব্যাপারে, আপনার কাছ থেকে এই ব্যাপারে কিছু শুনতে পাব?
জি, আমি আপনার মানে ডক্টর সেলিম জাহান ঠিকই বলেছেন যে $8.6 billion আসলে তো ডেমোক্রেটরা যারা ইয়ে করছে তারা তো চাইতে অনেক বেশি দিতে চেয়েছিল। এখন ডোনাল্ড ট্রাম্প সবকিছু টার্মে করতে চান। প্রেসিডেন্ট ট্রাম্প তিনি $25 বিলিয়ন যখন ডেমোক্র্যাট দিতে চেয়েছিল তখন তিনি নেন নাই, কারণ তার পরিবর্তে ডাকা ইয়ে করতে হবে, মেনে নিতে হবে। কিন্তু উনি কোনো কিছু না দিয়ে বা কোনো কিছু নেগোসিয়েশনে উনি করেন না, উনি বলছেন উনি যা ভাবেন সেটাই করতে হবে। এটা কোন নেগোসিয়েশনের যে কথা আসছে, নেগোসিয়েশন কিন্তু ডক্টর মোমেন যেটা বললেন যে নেগোসিয়েশন এখানে হচ্ছে না, এখানে হচ্ছে যে আমি যেটা বলি সেটাই নিতে হবে। এখানে নেগোসিয়েশন যদি হতো তাহলে তো যুক্তিতর্কের মধ্যে আসতো। আমাদের $8.6 বিলিয়ন যেটা দেওয়ালের জন্য করা হচ্ছে সেটা ডোনাল্ড ট্রাম্পের কে এটা দাবি করতে হবে, কারণ তার উনি প্রডিউস করেন তার বেস ঠিক রাখার জন্য, তার বেস যেটা অন্যকে কি ভাবছে অন্যকে কি করছে সেটা ওনার বিবেচ্য বিষয় না, এবং মানে কোনটা দেশের জন্য মঙ্গল সেটা বিবেচ্য বিষয় না। ওনার বিবেচ্য বিষয় হচ্ছে যে উনি ভোট রাজনীতি করেন এবং ভোটের রাজনীতির জন্য ওনাকে এগ্রি বলতে হবে। উনি জানেন যে এটা কোনদিনই পাস হবে না। ইভেন রিপাবলিকানরাও তারাও ন্যাশনাল ইমার্জেন্সি এগেনস্ট বলছেন এবং 16টি স্টেটের মধ্যে স্টেট এখন চ্যালেঞ্জ করেছে। উনি আবার কেন থামলেন? উনি তো ন্যাশনাল ইমার্জেন্সি দিয়েছেন যে মাধ্যমে তিনি তার টাকা নিয়ে যাবেন। তো হোয়াই হি ইজ ডুইং ইট, বিকজ হি ইজ ডুইং ইট হি হ্যাজ টু কিপ ইট ইন ডিবেটের ভিতরে রাখতে হবে। ডিবেটের না রাখলে 2020 সালে তিনি যে নির্বাচন করবেন সেই নির্বাচনে তার কোনো কিছুই সেই নির্বাচনের সময় তার ভোট ব্যাংকে 10 নামবে। এই জন্য তাকে এটা এই পলিটিক্স তাকে করে যেতে হবে। এটা পলিটিক্যাল ভিকটিম হবে স্টুডেন্টরা, পলিটিক্যাল ভিকটিম হবে সর্বসাধারণরা। যেমন এগ্রিকালচারে 15% আপনার বাজেট কমিয়ে দিয়েছে। 15% বাজেট কমিয়ে দেওয়া মানে কি? মানে হচ্ছে যে প্রত্যেকটা কৃষি পণ্যের দাম বাড়বে, কৃষি পণ্যের সরবরাহ কমে দিবে আপনার মানে ই করবে এবং দাম বাড়বে, প্রত্যেকটা লোকেই সেখানে এফেক্টেড হবে। তো উনি এগুলো তো নিশ্চয়ই কংগ্রেস আছে সেখানে সিনেট আছে একটা বিবেচনা করবে। আর উনি যেটা বলছেন সেটা তো উনি করতে পারছেন না। উনি অনেক কিছু করতে উনি যেগুলো করা জিনিসগুলোকে নষ্ট করেছেন, কিন্তু উনি করা জিনিস নতুন করে কিন্তু কিছু তো দিতে পারেন না। এবং এই যে $8.6 বিলিয়ন তিনি আসছেন দাবি করছেন, সেই দাবি তো নাকচ হয়ে গেছে কংগ্রেসে। হোয়াই ইজ ব্রড ইট এগেইন? হি ইজ জাস্ট সময় ক্ষেপণ করছে, ডক্টর আলোচনার মধ্যে রাখবে এবং ওনার বেসকে উনি ঠিক রাখবেন, এবং তার বিনিময়িকা হচ্ছে যে সাধারণ মানুষের দুর্গতি।
জি,
দ্যাট ইজ দি পলিটিক্স।
যে আমরা পরবর্তী যে প্রসঙ্গটিতে যেতে ইচ্ছে করছি সেটি অর্থনীতি তো বটেই, মোটামুটিভাবে পরিসংখ্যান কেন্দ্রিক, এবং এই বিষয়টি নিয়ে আমরা যাব ডক্টর সেলিম জাহানের কাছে। তবে তার আগে একটু বলে নিই আমাদের শ্রোতা দর্শকদের জন্য যে আমরা আজকে আলোচনা করছি 2020 সালের ব্যয় বরাদ্দ পরিকল্পনার $4,070,000 হিসেব নিয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা, এ নিয়েই আমরা আলোচনা করছি। তবে তার আগে আমাদের দুজন শ্রোতা রয়েছেন লাইনে, তাদের পরপর দুজনেরই মন্তব্য শুনে নেব এবং তারপর ডক্টর সেলিম জাহানের কাছে যাব। লিয়াকত আলী কল করছেন চট্টগ্রাম থেকে, বাংলাদেশ।
জি
জি, সালাম আলাইকুম।
আমি লিয়াকত আলী, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলছি।
জি ভাই বলুন।
জি, আমরা তো সাবকন্টিনেন্টাল ইউরোপ এশিয়ার মধ্যে,
জি,
তবে পশ্চিমা দেশের এই যুক্তরাষ্ট্র বৃহৎ শক্তিশালী অর্থনৈতিক সব দিক দেশ, ওনাদের যে বাজেট সেই বাজেটের সবচেয়ে বর্তমান পরিস্থিতি সব দিকে বিবেচনা করে কোন খাত থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বেশি বাজেট দিচ্ছেন আর সবচেয়ে কম বাজেটটা সবচেয়ে কম খরচ করতেছেন, আমি এইটুকু আজকে পর্যন্ত জানতে চাচ্ছি।
জি না, অবশ্যই খুব সুন্দর প্রশ্ন এটা, সবচেয়ে ভালো বোধ হয় ডক্টর সেলিম জাহান এবং ডক্টর মেহনাজ মোমেন দুজনেই দিতে পারবেন, কিন্তু আমি লেম্যান হিসেবে একটা জিনিস বলতে পারি যে এটা আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষদেরকে, বাংলাদেশি আমেরিকানদের এফেক্ট করবে, বিশেষ করে রেমিটেন্স খাতে। তো যাই হোক, সেটাতে যাবার আগে আমরা আরেকজন দীপক চক্রবর্তী, দিনাজপুর থেকে, রংপুর থেকে, কোথেকে, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম, জি কাছাকাছি, জি দীপক চক্রবর্তী বলুন ভাই।
কবিরদ্দিন ভাই নমস্কার।
নমস্কার নমস্কার, কেমন আছেন?
আমরা দীর্ঘদিন শুনে আসতেছি ভয়েস আমেরিকা থেকে যে আমাদের যুক্তরাষ্ট্র একটা
বিষয়ের প্রশ্ন।
আমার প্রশ্ন হচ্ছে সেখানে কঠোর বৃদ্ধি মানে কতটুকু এই যে মানে যেটা আমরা এখানে করা হচ্ছে সেখানে কতটুকু কত টাকা এখানে ঘাটতি হতে পারে এবং কত টাকা লাগতে পারে? আর কি প্রশ্ন হচ্ছে যেখানে যে বাদ নির্মাণ যে করানো হবে এই ক্ষেত্রে এখানে সাধারণ মানুষের চিন্তা ভাবনা কেমন থাকতে পারে? এই যে আমার প্যানেল অতিথি প্রশ্ন আর কি।
নমস্কার 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 দীপক বাবু, আপনার সুন্দর প্রশ্ন। আপনি ঘাটতির প্রশ্নটা তুলেছেন। আমরা জানি যে এই বাজেট প্রস্তাবে প্রায় $1,00,000,000,000 ঘাটতি দেখানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি বলা নিষ্প্রয়োজন যে সবচেয়ে বড় অর্থনীতি এ বিশ্বের, এবং বিরাট অর্থনীতি, বিরাট অঙ্কের বাজেট হয়, $1,00,000,000,000 বাজেট হয়। এই বারকার যে বাজেট নিয়ে আমরা আলোচনা করছি তার আকৃতি হল $4,40,000,000,000। এবং এতে করে আমাদের পরবর্তী প্রজন্মের, আমাদের সন্তান সন্ততিদের ওপর যে ঋণের বোঝা বাড়বে সেটা তো বলাই বাহুল্য। ডক্টর সেলিম জাহান,
একদম চমৎকার বলেছেন আপনি। মূলত বাজেটের মূল যে অংশটুকু মানে সামগ্রিক যে সংখ্যাটি সেটিও বলেছেন এবং ঘাটতির কথাও বলেছেন। এখন তিনটেই ব্যাপার, একটা হচ্ছে যে ঘাটতি থাকা মানেই যে খারাপ তা কিন্তু নয়। যে কোনো বাজেটে যে কোনো দেশেই সবসময় উদ্বৃত্ত থাকে না, বাজেট সবসময় সামঞ্জস্যপূর্ণ হয় না, বাজেটে বিভিন্ন খাতে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ঘাটতি থাকে এবং কতগুলো খাত আছে যেখানে ব্যয় করতেই হবে। এখন এই ঘাটতিটি কখনোই সমস্যা হয় না যদি এই বাজেটের কারণে আমাদের যে প্রবৃদ্ধির হার সেটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে সেই করের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে সেখান থেকে সরকারের একটা অর্থায়নের সাশ্রয় হয়। সুতরাং সেভাবেই গতিশীল একটা অর্থনীতি চলে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে একটা ঘাটতি আছে, আপনি বলেছেন প্রায় $1,00,000,000,000 মতো, এটা একটা বড় রকমের ঘাটতি এবং বর্তমানে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রবৃদ্ধির হার কতখানি হবে এবং সেই প্রবৃদ্ধির হারের ফলে যে অর্থায়নের সঞ্চালন হবে সেটা এই ঘাটতিকে ঢাকতে পারবে কিনা, সেটা এখন একটা বড় প্রশ্ন রয়ে গেছে। দ্বিতীয় যে প্রশ্ন করা হয়েছে যে এই যে দেয়াল নির্মাণ, এই যে কতগুলো নানান কার্যক্রম করা হচ্ছে তাতে জনগণের মতামত কতখানি গ্রহণ করা হচ্ছে। আমি মনে করি যে দেয়ালের ব্যাপারে যেটি বারবারই উঠে এসছে, যেটা একজন ব্যক্তির একটা জেদের, বলা চলে একটা জেদের ফসল, এবং সেখানে কোন রকম ভাবে অর্থনৈতিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে এই দেয়াল তোলাটাকে আমরা কোনোভাবেই যথার্থ বলে মনে করতে পারি না, তবুও এই জিনিসটিকে আমরা সামনের দিকে ঠেলে দিচ্ছি। তো এটা ঠেলে দেওয়ার কারণে আমার মনে হয় যে জনগণের বা সেখানকার লোকজনের যে মতামত সেটা কতক্ষণখানি গৃহীত হয়েছে এই ব্যাপারে আমার রীতিমত সন্দেহ আছে। এবং আমি মনে করি যে যেখানে তারা কৃষিখাতে যারা কাজ করছেন বিশেষত যুক্তরাষ্ট্রের মধ্যে, তারা নিশ্চয়ই কম মূল্যে কম মজুরিতে শ্রমিক যদি তারা পান তাহলে পরে সেই কৃষিখাতে সেটা একটা নতুন গতিময়তা দিতে পারে এবং কৃষিখাতের জন্য সেটা দরকার, এটা তারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন। সুতরাং মতামতের দিক থেকে দেয়ালের সপক্ষে কতখানি বলা চলে সমর্থন আছে সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়।
জি, ডক্টর সেলিম জাহান যেমনটি কিনা বললেন ঘাটতির কথা, তার সূত্র ধরেই বলতে চাইছি যে কোনো বিশেষজ্ঞ, কোনো বিশ্লেষক যুক্তরাষ্ট্র অর্থনীতি সম্পর্কে বিশ্লেষণে বলছেন যে গত বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতি 2.9% হারে বেড়েছিল, কিন্তু এবছর ওই বৃদ্ধির হারটা আরো কমে যাবে। এটা যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর কিরকম প্রভাব বিস্তার করবে? এবং আমি যেটা একটু আগে বলছিলাম যে আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতের মানুষ, যুক্তরাষ্ট্রে বসবাস করছি এদেশের নাগরিক হয়ে, তারা কিছু সামান্য অর্থ সম্পদ আমরা আমাদের মূল দেশ বাংলাদেশ ভারতে পাঠিয়ে থাকি। রেমিটেন্সের যেটা অর্থ সেটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার উপরে এর কোনো প্রভাব পড়বে কিনা?
হ্যাঁ, আমি তিন দিক থেকে আপনার প্রশ্নটির জবাব দিই। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি একটি কথা উল্লেখ করেছেন এবং সেটা আমাদের ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে যে এই জাতীয় একটা ঘাটতি এবং এই জাতীয় একটা ঋণ যদি বলি সেটা যদি থেকে যায়, সেটা তো শুধু বর্তমান প্রজন্মের উপরে বর্তাবে না, সেটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের উপরেও বর্তাবে। সুতরাং এক অর্থে আমাদের বর্তমান কার্যক্রমে আমরা ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তান সন্ততি, তাদের সন্তান সন্ততিদের জন্য একটা ঋণের বোঝা কিন্তু চাপিয়ে
দিচ্ছি।
সেইটা এই যে আন্তঃপ্রজন্ম ঋণ যেটা আমি বলে থাকি, সেই দিক থেকে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। দ্বিতীয়ত, আপনি যেটা সঠিকভাবেই বলেছেন যে গত বছর প্রবৃদ্ধির হার যত ছিল বর্তমানে তার চাইতে কম এবং ভবিষ্যতে হয়তো আরো কমে যেতে পারে, এর প্রভাব দুদিক থেকে পড়বে। একটি দিক থেকে পড়বে যে কর্ম নিয়োজনের ক্ষেত্রে দেখা যাবে যে সেখানে একটা নেতিবাচক প্রভাব পড়ছে, আরেকটি হচ্ছে যে এই যে কর আদায় এবং কর সঞ্চালনের যে ব্যাপারটি সেটি যদি আমাদের কমে আসে তাহলে পরে কিন্তু যে সম্পদ সরকার আহরণ করতে পারবে সেটাও কিন্তু কমে আসবে, তার ফলে ঘাটতিটা আরো বেরিয়ে যাবে আর তৃতীয় যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যারা এখানে বাংলাদেশের, ভারতের, পশ্চিমবঙ্গের কিংবা এশিয়ার লোকজন যারা কাজ করছে, এখন যদি আমাদের প্রবৃদ্ধির হার কমে আসে, যদি দেখা যায় যে সরকারের সম্পদ এবং কার্যক্রম সাধারণভাবে মানব উন্নয়ন এবং সেই সঙ্গে সঙ্গে মানব সম্পদ উন্নয়ন কর্ম নিয়োজন থেকে অন্যদিকে সরে যায়, যেটা দেশ রক্ষা খাত হতে পারে, যেটা অভিবাসনের কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে হতে পারে, তাহলে পরে কিন্তু আমাদের একদিকে কর্ম নিয়োজনটা নীতিমতভাবে বিঘ্নিত হবে, আর দ্বিতীয় হচ্ছে যে সেটা যদি হয় তাহলে পরে কিন্তু আমরা যে টাকাটা বিদেশে পাঠাই, দেশে পাঠাই, সেই টাকার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে আসবে। কারণ তার তখন মানুষকে তার স্বল্প আয়ের উপরে নির্ভর করতে হবে এবং নিয়োজন হারালে পরে অন্যভাবে তাদের সংসারকে চালাতে হবে।
জি, ডক্টর মেনাজ মোমেন, আপনার কাছে আসবো এবং যে প্রসঙ্গ নিয়ে আসবো সেটা মোটামুটিভাবে সমাজ বিজ্ঞান, সমাজ, সামাজিক জীবন ধারা ইত্যাদি কেন্দ্রিক প্রশ্ন। তবে তার আগে আমাদের একজন শ্রোতা বাংলাদেশ থেকে লাইনে রয়েছেন, মোহাম্মদ আব্দুল্লাহ, তার মন্তব্য শুনে নিই, তারপর আপনার কাছে আসবো। মোহাম্মদ আব্দুল্লাহ জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? খুব ভালো লাগছে আপনার গলা শুনছি। জি বলুন।
তাহলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি,
নিশ্চয়ই
দুঃখের সাথে জানাচ্ছি যে আজকের অনুষ্ঠানটা আপনার ফেসবুকে লাইভে যাচ্ছে না, ওই জন্য প্রয়োজনে অনেক শ্রোতা বঞ্চিত হচ্ছে।
ও আচ্ছা আচ্ছা, ফেসবুক লাইভে যাচ্ছে না,
পত্রিকাতে প্রচুর বরাদ্দ রেখেছেন, তো এখন তো যুক্তরাষ্ট্র কোন যুদ্ধ অবস্থায় নেই, এই যে বিনিয়োগ, বিশাল বিনিয়োগ প্রতিরক্ষা খাতে, এটা দেশের মানে উন্নয়নে মানে কি ধরনের ভূমিকা রাখতে পারে? আর আর একটা বিষয় হলো যে এই মেক্সিকো সীমান্তে যে হলো
দেওয়াল
নির্মাণের যে পরিকল্পনা আছে, এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তা এর কি প্রভাব মানে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে পড়তে পারে?
জি মোহাম্মদ আব্দুল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা অবশ্যই। ইতিমধ্যে জানিয়ে রেখি, আগেও বলেছি একটু আগে, যে অনিবার্য কারণে আজ বুধবার 13 মার্চ বাংলা অধিবেশন সরাসরি ফেসবুকে সম্প্রচার করা সম্ভব হচ্ছে না, অনুষ্ঠানটি কিছুক্ষণ পরেই আপনারা ফেসবুকে দেখতে পাবেন। জি, তো ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে আসছি কিন্তু, তো এবং আমার জিজ্ঞাসা যে প্রসঙ্গে সেটা হচ্ছে যে আমরা যুক্তরাষ্ট্রের ইতিহাস পানে যদি তাকাই তাহলে দেখতে পাই যে মাসের পর মাস, বছরের পর বছর, দশকের পর দশক, এমনকি শতকের পর শতক, কায়েমি স্বার্থের মৌরসি পাট্টা রাজনীতি অঙ্গনে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে, যুক্তরাষ্ট্রের রাজনীতিকে দুটি দলের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে। বাকি প্রায় 24টার মতন দলের নামই অনেকে জানে না, মানে বহির্বিশ্বের লোকজন তো নয়, আমরা যারা যুক্তরাষ্ট্রের নাগরিক, দেশে যারা বসবাস করি তারাও অনেকে জানি না। তো এতে করে প্রায় প্রায়ই দেখা যাচ্ছে যে সাধারণ মানুষকে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে জিম্মি করে রাখা হচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে, এবং সেরকম একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল অর্থনীতি। তো এটা হলো সংবাদ মাধ্যমের এবং সন্দিগ্ধ মহলের অনেকের ভাবনা, আপনি কি বলেন?
আমি একমত। আপনি যদি সামরিক বাজেট দেখেন প্রতি বছর যখন হয়, সেটা ডেমোক্রেট ক্ষমতায় থাকুক বা রিপাবলিকান ক্ষমতায় থাকুক, সেখানে হেরফের নিশ্চয়ই হয়, কিন্তু আপনার এই যে একটা আইডিওলজিক্যালি আমাদের সবসময় সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করতে হবে, এটা থেকে কিন্তু কেউ সরে আসতে পারে না। যিনি সরে আসবেন উনি কোনোদিন নির্বাচিত হবেন না, উনি কোনোদিন ডেমোক্রেট বা রিপাবলিকান দলের মনোনয়নও পাবেন না। এখন আমরা যদি এই দুই দলের যে ভীষণ রকমের নিরঙ্কুশ প্রাধান্য আছে এটাকে যদি চ্যালেঞ্জ করতে হয়, সেটা একভাবে আসতে পারে দলের মধ্যে থেকে। আমরা রিপাবলিকান পার্টিতে এই দলের মধ্যে থেকে যে চ্যালেঞ্জ আসা সেটা আমরা দেখেছি টি পার্টি থেকে, এবং যদিও সেই চ্যালেঞ্জ আমার জন্য খুবই অসুবিধাজনক, কিন্তু এটা অবশ্যই মানতে হবে খুবই সাকসেসফুল ছিল সেই চ্যালেঞ্জ। সেটা কিন্তু রিপাবলিকান পার্টিকে আমূল বদলে দিয়েছে, এবং সেই চ্যালেঞ্জ ছাড়া কোনোদিন ট্রাম্প ক্ষমতায় আসতে পারত না। এইবার 2016 নির্বাচনে আমরা দেখছি ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকেও এরকম চ্যালেঞ্জ এসছে, এবং আমরা অ্যাটলিস্ট 3-4 জন কে আমরা কংগ্রেসে পেয়েছি যারা এই ধরনের আপনার আইডিওলজিক্যাল কোয়েশ্চেন, যেখানে আপনারা সামরিক খাতে কেন এত অর্থ বরাদ্দ করা হবে, কাকে কাকে অ্যাকাউন্টেবল ধরা হবে, কোন জিনিস নিয়ে কথা বলা যাবে এবং কোনটা নিয়ে কেন কথা বলা যাবে না, এই সমস্ত নিয়ম যারা এখন ভাঙতে উদ্যত হয়েছেন, তো এই চ্যালেঞ্জগুলো আমার কাছে মনে হয় যেই মানে পলিটিক্যাল রিয়ালিটিতে আমরা বাস করি, এই বাইরের দল, তৃতীয় দল বা ইন্ডিপেন্ডেন্ট থেকে এই চ্যালেঞ্জগুলো অনেকবার চেষ্টা করা হয়েছে এবং সফল তো হয়নি, ওই চ্যালেঞ্জের কথা আমরা হয়তো আমরা শুনতে পর্যন্ত পাইনি। একমাত্র যদি দলের ভেতর থেকে এই চ্যালেঞ্জ গুলো আসে তাহলে দল পরিবর্তন হবে, এবং ডেমোক্রেটিক পার্টিতে 2016 ইলেকশনের পরে আমরা দেখছি এই ধরনের জিনিসগুলো, ইভেন ক্যাপিটালিজম নিয়ে মানে এই এই সিস্টেমটাই চলা উচিত কিনা, এবং অর্থনীতির জন্য সামাজিকভাবে এটা কতভাবে কতভাবে কিভাবে প্রযোজ্য এবং কার ক্ষতি করে কার লাভ করে, এইগুলো প্রশ্ন আসছে। কিন্তু রিপাবলিকান পার্টিতে এই ভিতরের চ্যালেঞ্জ চলে এসেছে এবং আমাদের সাবধান হতে হবে সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাদেরকে খুব ভালো কিছু নিয়ে আসেনি। এবং আমি আরেকটা জিনিস এখানে বলতে চাচ্ছি, আমরা এই এত যে আলোচনা করছি বাজেট নিয়ে, হ্যাঁ এটা কিন্তু আমরা খুব র্যাশনাল একটা আলোচনা করছি, কিন্তু আপনি যদি এই বাজেটটা জিনিসটা দেখেন এখানে শুধু র্যাশনাল জিনিস না, এই বাজেটটা হচ্ছে 2020 ইলেকশনের প্ল্যাটফর্ম, প্রেসিডেন্ট ট্রাম্পের প্ল্যাটফর্ম। আমার মনে হয় র্যাশনালি উনিও জানেন যে দেয়ালের জন্য যে টাকা দাবি করা হচ্ছে সেটা উনি পাবেন না, কিন্তু টাকাটা পান কি না পান সেটা অত বড় বিবেচ্য বিষয় না। এই যে বাজেটটা উনি প্রণয়ন করলেন, ইনি 2020 ইলেকশনে যখন উনি যাবেন তখন উনি বারবার বলতে পারবেন যে এই জিনিসটা আমি করতে চাই, এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনের ধরনটা যেরকম সেখানে কিন্তু আপনার 50%+ মানুষের ভোট পেলেই জেতা যাবে তা কিন্তু না। কিন্তু আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প স্ট্র্যাটেজিক্যালি উনি অনেক কিছু, উনি আমরা উনাকে যতটা ক্রেডিট দেই তার থেকে বেশি স্ট্র্যাটেজিক্যালি উনি চিন্তা হয়তো করেন, এবং কিছু কিছু আপনার অঙ্গরাজ্য সেখানে যদি উনি নিশ্চিত করতে পারেন যে এই জায়গার ভোটগুলো উনি অবশ্যই পাবেন তাহলে উনার বিজয় নিশ্চিত। এবং এখন যেটা করা হচ্ছে, আপনার সাধারণত যে কোনো ক্যান্ডিডেট চিন্তা করে যে তার ভোটার বেসকে ব্রডেন করতে, সেটা কিন্তু উনি করছেন না। উনি কিন্তু অন্য যারা উনার বিপক্ষ দলের তাদের কাছে উনি কোনোভাবে যাচ্ছেন না, পারসুয়েট করার চেষ্টা করছেন না, উনি যেটা করছেন সেটা হচ্ছে ডিপেনিং দ্য বেস। হ্যাঁ, তো উনি যেমন ধরেন যে ধরনের যেমন মিশিগান, উইসকনসিন, এই ধরনের যেখানে ওনার জেতার সম্ভাবনা কম, কিন্তু উনি যদি ওনার বেসটাকে এইসব অঙ্গরাজ্যে ডিপেন্ড করতে পারেন এবং এই রাজ্যগুলো যদি উনি পান তাহলে কিন্তু ওনার জেতা সুনিশ্চিত। কাজে আমরা এখানে যত আলোচনা করছি আমরা একটা র্যাশনাল অ্যাঙ্গেল থেকে করছি, কিন্তু এটা এই এই বাজেটের আপনার ফাংশনালিটি এই র্যাশনাল অ্যাঙ্গেল থেকে আরো অনেক বেশি।
জি, ডক্টর সেলিম জাহান এবং মইনুদ্দিন নাসের, আপনাদের দুজনের কাছেই আসবো, তবে তার আগে বাংলাদেশের একজন শ্রোতা লাইনে রয়েছেন, একটু তার মন্তব্য শুনে নেই, তারপর মোটামুটিভাবে এই একই প্রসঙ্গে আমরা ফিরে আসবো। কল করছেন নূরে আলম সিদ্দিকী। জি ভাই, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
হ্যালো হ্যালো, ও গড, হ্যাঁ লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, নূরে আলম সিদ্দিকী লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেল। ডক্টর সেলিম জাহান, মইনুদ্দিন নাসের দুজনকেই অ্যাড্রেস করছি আমরা। এই যে মেনাজ মোমেন যেমন ঠিকিনা বলছিলেন, নৃতন্ত্রের কথা বললেন, ক্যাপিটালিজমের কথা বললেন, গণতন্ত্রের কথা বললেন, রাজনীতি হোক, অর্থনীতি হোক, সমাজনীতি হোক, সবকিছুই তো মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, আম জনতার জন্য। পৃথিবীর অন্যান্য অনেক দেশের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রেও সাধারণ মানুষ মনে করেন যে সময়ে সময়ে, প্রায় সময়ে, অনেক সময়ই রাজনীতিকে, অর্থনীতিকে, সমাজনীতিকে এবং এই তন্ত্র, এ সব কিছু ব্যবহার করার কথা যাদের সুবিধার জন্যে, তাদের স্বার্থের পরিপন্থী করেই এগুলোকে ব্যবহার হতে দেখা গিয়েছে বছরের পর বছর, বছরের পর বছর। তো এ সম্পর্কে ডক্টর সেলিম জাহানের কোনো ভাবনা?
হ্যাঁ, আমার মনে হয় যে এটা সত্যি কথা, এবং আপনি একটি শব্দ ব্যবহার করেছেন খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে যে কায়েমি স্বার্থের মৌরুষি পাট্টা।
জি,
তো সেটাই তো চলছে। যেমন এই যে দেশরক্ষা খাত নিয়ে কথা হচ্ছে, এবং ডক্টর মোমেন যেটা বললেন, যেটা রিপাবলিকান হোক, ডেমোক্রেট হোক, সবাই এই দেশরক্ষা খাতের যে ব্যয়টা সেটাকে সংরক্ষণ করার ব্যাপারে খুব উৎসাহী, কিছুটা হেরফের করে। তো এটার একটি কারণ হচ্ছে যে দেশরক্ষা খাতে যে ব্যয়টা হচ্ছে সেটা যে শুধুমাত্র একটা মতবাদ প্রচারের জন্য তা নয়, এটার একটা অর্থনৈতিক ভূমিকা আছে। যুক্তরাষ্ট্রের মোট জাতীয় আয়ের 3% দেশরক্ষা খাতে যায়, এবং বিশ্বের দেশরক্ষা খাতে যে ব্যয় হয় তার 36% যুক্তরাষ্ট্রে হয়, যেটা কিনা চীনের যে ব্যয় তার চাইতে প্রায় দ্বিগুণ। এখন এটা হয় এই কারণে যে দেশরক্ষা খাত কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চলমানতার একটা বড় শক্তি, এবং দেশরক্ষা খাতে ব্যয়ের মাধ্যমে অর্থনীতির সেই গতিময়তা কিন্তু রক্ষিত হয়। অতএব দেশরক্ষা খাতের যে ব্যয় সেটার সাথে নিশ্চয়ই রাজনৈতিক প্রশ্ন জড়িত আছে, সেটার সাথে মতবাদের প্রশ্ন জড়িত আছে, কিন্তু সেটার সাথে একটা বড় অর্থনৈতিক প্রশ্নও জড়িত আছে। এবং এই ব্যয়কে যদি সংকোচন করা হয় তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেই কিন্তু এক ধরনের সংকোচন দেখা দেবে। তো এই রকমের একটা অবস্থাতে, এবং আমরা যেটা জানি যে এখানে যেহেতু ধনতন্ত্র রীতিমতো বিদ্যমান, এবং সেই জন্য গুটি কয়েক লোকের জন্য তাদের স্বার্থের কারণেই কিন্তু পুরো অর্থনৈতিক কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম সেটা ব্যয় হচ্ছে। আমরা অনেক সময় ভুলে যাই যে যুক্তরাষ্ট্রে কিন্তু দারিদ্রের হার 15%, অর্থাৎ 100 জন লোকের মধ্যে কিন্তু 15 জন লোক দারিদ্র সীমার নিচে বাস করে, এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক শক্তি এবং এত বিশাল একটি দেশ, সম্পদশালী দেশে এটা নিশ্চয়ই কোনোভাবে কাম্য হতে পারে না। আর অসমতার কথা যদি বলি তাহলে আমরা জানি যে অসমতা তো আকাশ ছোঁয়া, এবং এই অসমতাতে যেখানে জনসংখ্যার প্রায় শীর্ষ 1% যেটা আয় করে থাকেন সেটা প্রায় কয়েক হাজার গুণ বেশি যেখানে জনসংখ্যার নিচের দিকে যে 10% আয় করছেন। সুতরাং এই তন্ত্রের কথা বাদ দিয়ে যদি আমরা বলি যে সত্যিকার অর্থে একটি দেশের রাজনীতি, অর্থনীতি ও মানব উন্নয়নের দিকে যাওয়া উচিত, কারণ চূড়ান্ত বিচারে আমরা মনে করি যে মানুষের উন্নয়ন ছাড়া তো কখনোই কোনো একটি রাষ্ট্র বা কোনো একটি সমাজ উন্নীত হতে পারে না, কারণ মানুষের জন্যই রাষ্ট্র এবং মানুষের জন্যই তো সমাজ।
জি, ডক্টর সেলিম জাহান অত্যন্ত সজ্জন ব্যক্তি, অত্যন্ত সফট স্পোকেন পার্সন, এবং খুব সুন্দর করে অত্যন্ত সফট একটা শব্দ উনি ব্যবহার করেছেন, কাম্য নয়। যুক্তরাষ্ট্রের অনেকে কিন্তু অত অত সফট সুরে এই কথাটা বলতে চান না, তারা বলেন না এটা গ্রহণযোগ্যই নয়। যাই হোক, মইনুদ্দিন নাসের, আপনার কাছে আসছি, তবে তার আগে আমাদের ওই আগের শ্রোতা নূরে আলম সিদ্দিকী, লাইনটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, উনি আবার ফিরে এসেছেন। ভাই নূরে আলম সিদ্দিকী, ইসলাম আলাইকুম, বলেন ভাই।
ওয়ালাইকুম সালাম, নূরে আলম সিদ্দিকী বলছি, শ্রীরামপুর দিনাজপুর থেকে। আমার ওই প্যানেলে যারা আছেন সবাইকে অনেক সুবিধা জানাচ্ছি। আমার দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের জাতীয় বাজেট, এই বাজেটটাতে যুক্তরাষ্ট্রে যারা একবারে নিম্ন শ্রেণীর বা কম আয়ের মানুষ তাদের জন্য কোনো ক্ষতিকর প্রভাব পড়বে কিনা এই বাজেটটাতে? কারণ বাংলাদেশে দেখা যায় যে বাংলাদেশের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে, যারা একবারে নিম্ন শ্রেণীর মানুষ ওদের কোনো কোনো বাজেট খুব চাপায় দেওয়া হয় বা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে। এটা এরকম আমেরিকাতে বা এক কথা যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে তাদের এই প্রভাবটা পড়বে নাকি, ক্ষতির প্রভাবটা? আর নাম্বার দুই হচ্ছে যারা প্রবাসী আছে, বিশেষ করে বাংলাদেশে বা ভারত, হ্যাঁ, এরকম দেশের মানুষ যারা আমেরিকাতে আছেন তাদের জন্য এই বাজেটটার মানে ভালো বা খারাপ দিকগুলো মানে কি ধরনের হতে পারে আমি একটু জানতে চাচ্ছি।
জি, নূরে আলম সিদ্দিকী ভাই, আপনি যে আবার লাইনে ফিরে এসেছেন আমাদের খুব ভালো লেগেছে, ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে, আমরা অত্যন্ত কৃতার্থ, কৃতজ্ঞ আপনার কাছে। এই জন্যে যে এই যে আপনি ফিরে এলেন, আবার লাইনে ফিরে এসে আবার কল করলেন, এটা থেকে বোঝা যায় যে আমাদের সঙ্গে, আমাদের অনুষ্ঠানের সঙ্গে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক আপনি অনুভব করেন, একটা ভাবনার, একটা দর্শনগত, একটা চিন্তার মৈত্রীবন্ধন রয়েছে আমাদের মধ্যে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই বারবার আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের কাছে যাব, তাহলেই তো সেতুবন্ধন গড়ে উঠবে আরও মজবুত হয়ে। তো মইনুদ্দিন নাসের, আপনি কি বলেন আগে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম?
এটা ঠিক যে ডক্টর সেলিম জাহান যেটা বলেছেন সেটাই ওটাই তো মূল কথা, যে আমাদের যা সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ তো এখানে এখানে উপেক্ষিত বেসিক্যালি। আপনার মানে এখানে যেটা করা হয় যেটা পুঁজিবাদীদের পুঁজিপতিদের স্বার্থে যতটুকু টলারেবল লিমিট, আপনার মানে যে এর একটা সহ্য সীমার মধ্যে দারিদ্রকে রাখার একটা প্রয়াস আছে, সহ্য সীমার মধ্যে যাতে রাখা যায়, এটাই হচ্ছে যে আপনার মানে বাজেটের ইয়ে। এখন যে আপনার জিনিসগুলো একটু ভিন্ন প্রেক্ষাপটে, ডোনাল্ড ট্রাম্পের একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে যে তিনি তার নির্বাচন কিন্তু আমেরিকার যে আপনার সমাজ, আমেরিকার যে প্যারাডাইম, সোশ্যাল ছক, সেই ছকের যে অসারতা, এই ছকের যে এটা এটা প্রকাশ করে দিয়েছে, এটা খোলাসা করে দিয়েছে, এবং যে কারণে আজকে যেটা বলা হচ্ছে যে কিছু কিছু চ্যালেঞ্জ হচ্ছে, যে প্রচলিত ব্যবস্থাগুলোকে চ্যালেঞ্জ করা হচ্ছে, যেটা টি পার্টি করছে রিপাবলিকান, বাট সেটা যদিও নেগেটিভ আমাদের সাধারণ মানুষের কাছে, ডেমোক্রেটিক পার্টিতে কিন্তু সেরকম সোশ্যাল ডেমোক্রেটরা এগিয়ে আসছে এবং তারা এটাকে চ্যালেঞ্জ করছে, যে প্রচলিত ধ্যানধারণাকে, যাতে সাধারণ মানুষ এখানে উপকৃত না হয়। আপনার যে জিনিসটা আমাদের নূর আলম সিদ্দিকী সাহেব যে প্রশ্নটা করেছে সেটার উত্তর আমি একটু বলতে চাই। যেমন আমাদের এখানে সবচেয়ে বেশি এফেক্টেড হবে ছাত্ররা, ডিফেন্স এডুকেশনে 12% সেখানে কমানো হয়েছে, ছাত্ররা যে স্টুডেন্ট লোন সেটা সেই লোনের সমস্যা হবে এবং মানে লোন কমিয়ে দেওয়া হবে, এডুকেশন সেক্টরে 12%, হেলথ সেক্টরে আপনার 12% কমিয়ে দেওয়া হয়েছে, যেটা সাধারণ মানুষকে হেলথ সেক্টরে যে জিনিসটা পুটো যায় গরিব লোকদের কাছে, যারা মানে দুস্থ লোক, বিশেষ করে এই যে যারা ভেটারান যারা আছে বা অন্যান্য যারা আছে যারা করতে পারে না।
আমাদের শেষ করতে হচ্ছে, আমাদের একদম প্রান্তিক পর্যায়ে চলে এসেছি, অনুষ্ঠান শেষ করতে হবে। যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটার কারণে এবং যে তিনজন আজকে প্যানেলে রয়েছে তারা আমাদের কাছে, আমার কাছে এতই প্রিয় যে এই বিষয় নিয়ে এদের সঙ্গে দিনের পর দিন আলোচনা চালিয়ে যেতে আমি রাজি আছি, কিন্তু শেষ করতে হবে। এক মিনিট করে প্রথমেই যাচ্ছি ডক্টর মেহনাজ মোমেনের কাছে।
যে সবসময় যে সাপ্লাই সাইড বাজেটের যে উপকারিতার কথা বলা হয়, যে আপনার বিভিন্ন খাতে যদি সরকার ব্যয় কমায় তাহলে প্রবৃদ্ধি আসবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বছরের পর বছর ট্রাম্প এই ধরনের বাজেট প্রপোজ করছেন এবং এটাতে আপনার সেফটি নেটটা কমে যাচ্ছে, কিন্তু যেই লাভটা হওয়ার কথা, যে প্রবৃদ্ধি হওয়ার কথা, সেভাবে করে সেটা হচ্ছে না। কাজে এটাও আগের বারের মতোই আরেকটা ব্যর্থ বাজেট, এবং এই বাজেট খুব অল্প সংখ্যক মানুষকে বিপুল পরিমাণের সুযোগ সুবিধা এনে দিবে, কিন্তু বিপুল পরিমাণ মানুষের জন্য এটা খুবই একটা মারাত্মকভাবে একটা সর্বনাশা বাজেট।
জি, কংগ্রেসের সেনেট সভায় ডেমোক্রেটিক দলের নেতা চাক সুমার ট্রাম্প প্রশাসনের এই বাজেট প্রস্তাবকে ন্যাক্কারজনক আখ্যায়িত করে বলেছেন এটা হবে মধ্যবিত্তের পেটে আঘাত হানার সামিল একটা বাজেট, যেমনটি কিনা ডক্টর মেহনাজ মোহন বলার চেষ্টা করছিলেন। ডক্টর সেলিম জাহান, শেষ করুন।
সব বাজেটে একটা দিকদর্শনের চেষ্টা থাকে, আমরা গত 3 বছরই দেখেছি যে ট্রাম্প প্রশাসনের বাজেটে কোনো দিকদর্শন নেই, বরং বলা চলে যে খুব স্বল্প সময়ের মধ্যে তাদের যে সমস্ত চিন্তা চেতনা এবং বহু ক্ষেত্রে তাদের যে জেদ যেটা রয়েছে সেটাকে কলাও করার জন্যই তাদের এই যে বরাদ্দ এবং বাজেটের এই পরিকল্পনা। সুতরাং আমি মনে করি যে এটা ঠিক মানব উন্নয়ন বা মানব সম্পদের উন্নয়নের ক্ষেত্রে কোন রকমের প্রভাব রাখবে না, এটা দরিদ্র অভিমুখীন নয়।
জি, ডক্টর সেলিম জাহান, ডক্টর মেহনাজ মোমেন, মইনুদ্দিন নাসের, আপনাদের তিনজনকে অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সালাম, নমস্কার, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।